ইচ্ছতি, পুরুষ প্রকৃতির ফরজ। সেই নির্গুণ ভগবানকে ভজনা করলে আমরাও নির্গুণত্ব লাভ করব, গুণাতীত হতে পারব, এ কথা গীতা ভাগবতে বলছেন, বুঝাচ্ছেন। সুতরাং ভগবত ভজনের কথা, হরিভজনের কথা বিশেষ প্রণিধানযোগ্য। কেন এই কথা বলছেন? এই সংসারের মধ্যেই যদি আমরা আবর্তিত হতে চাই তাহলে এইগুলোর মধ্যে থাকবো আমরা। আর যদি আমাদের ইচ্ছা আছে আমরা মুক্তি লাভ করব, তাহলে তাহলে ভগবানের নাম করতে হবে, তাহলে ভগবানের উপাসনা করতে হবে। তা না হলে প্রকৃতির পরপারে যাওয়া যাবে না, বিরজার পরে পরপারে যাওয়া যায় না। বিরজার পরপারে হচ্ছে বৈকুণ্ঠ ধাম। এখানে যদি থাকতে চাই তাহলে ধনং দেহি জনং দেহি দিশো জহি এই করতে হবে, তাহলে এখানে থাকা চলবে। এখানে মানে, এখানে মানে কি? চতুর্দশ ব্রহ্মাণ্ড, যাকে বলে চৌদ্দ ভুবন, চোদ্দটা কারাগার। চোদ্দটার নাম কি? ভুলোকে বসে আছি আমরা, ভূর ভুব স্বর মহ জন তপ সত্য, এই সাতটা ঊর্ধ্ব লোক আর অবর লোক সাতটা, তল অতল নিচল সুচল তলাতল রসতল পাতাল, এই সপ্ত অধলোক, একে বলে চতুর্দশ ব্রহ্মাণ্ড বা চতুর্দশ ভুবন, মহামায়া দুর্গা দেবীর কারাগার। এখানে তিনি পিষছেন আমাদের যারা আমরা ভগবানের দিকে এগোতে চাচ্ছি না, এইখানে সাজা। তার হাতে অনেক অস্ত্র, আয়ুধ সমূহ, আরো তিনটে চাবুক তার কাছে আছে আলাদা। সে তিনটে চাবুক কি? আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক, এই তিন চাবুক নিয়ে বসে আছেন তিনি। সেই মহামায়া দুর্গা দেবী আধ্যাত্মিক তাপ মানে মানসিক কষ্ট, যত রকমের আদি ব্যাধি যত রকম আছে এবং যত রকমের মানসিক কষ্ট আছে, এটা হল আধ্যাত্মিক তাপের অন্তর্গত। আদি ভৌতিক তাপ, প্রাণী জগতে জগৎ থেকে যেসব কষ্ট আছে, কিরকম? সাপে কামড়ালো, বাঘে ধরলো, কুকুরে কামড়ালো, বিড়ালে কামড়ালো, এইগুলো হলো আদি ভৌতিক তাপ, প্রাণী জগৎ থেকে কষ্ট। আদি দৈবিক তাপ, দেবতাগণ থেকে যে কষ্টগুলো আসছে আমাদের, অতিবৃষ্টি, মান, বন্যা, প্লাবন, কর্কাপাত, অগ্নুৎপাত, এগুলো হল সব আদি দৈবিক তাপ। তো যত রকম কষ্ট পাচ্ছি আমরা এই সংসারে, সব কষ্টগুলোকে এই তিন ভাগে ভাগ করা হয়েছে। তা মহামায়া দুর্গা দেবী এই তিনটে চাবুক নিয়েও বসে আছে। আমরা যদি কখনো ভুলেও যদি সেই ভগবানের কাছে যেতে চাই তাহলে আমাদের বাহাদুরি আছে। বিচারগুলো শাস্ত্রে দেওয়া আছে, শিক্ষা তো অনেক রকমের হয়, দেখে শেখা আর ঠেকে শেখা। দেখে যারা শিখতে পারি আমরা তাদের সময় কম লাগে, আর যাদের অপরের দুঃখ কষ্ট দেখে শিক্ষা হয় না তাদের থেকে শিখতে হবে, সময় বেশি লাগে। আইনেতে এইগুলো বলা আছে। সাধন ভজন আমরা করব ভগবানের, মালিকের। ভজন শব্দটার ব্যাখ্যা দেওয়া হয়েছে শাস্ত্রে, ভক্তিরস্য ভজনম, ভগবানের সেবা, ভগবানের উপাসনা, এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোন কর্মচারীর সেবা, কর্মচারীর উপাসনা, এ কথা কোথাও বলা হয়নি। যত দেব দেবী আছেন এরা সব কর্মচারী, কর্মচারিণী, সেই কথা শাস্ত্রে বলা আছে গীতা ভাগবত। ভজন্তি যে যথা দেবান, দেবা অপি তথৈবতান, ছায়েব কর্মসচিবা, সাধব দীনবৎসলা, ছায়েব কর্মসচিবা। এই সব দেব দেবীগণ এরা হচ্ছেন সব কর্মসচিব, কর্মচারী, কর্মচারিণী, সে কথা বলা হয়। আমি কি কর্মচারী কর্মচারিণীকে ভগবান বলবো, মালিক বলবো? না, কখনো মালিককে বলে ফেলবো কর্মচারী কর্মচারিণী, দুটোই ভুল। কি করি আমি? মালিককে মালিক বলবো, কর্মচারীকে কর্মচারী বলবো, এইটাই হলো বাস্তব সত্য কথা। উল্টো পাল্টা বললে তো হবে না। জীব বা জীবাত্মা কোনদিন ভগবান হতে পারে না, পারবে না, সম্ভব নেই। কিন্তু আজ এই নিয়ে দুনিয়ায় খেলা খেলি সব, যেটা কোনদিন হবে না তাকে কি করে মেনে যাবে। একটা কাক, সে হতে গিয়েছিল ময়ূর, জানেন আপনারা, বাচ্চা বয়সে গল্প পড়েছিলাম। সব ময়ূরের পাখনা লাগিয়ে একটা কাক ময়ূর হতে গিয়েছিল, শেষকালে কাকের দলেও তাকে নিল না, আর ময়ূরের দলে গেলে তারা ঠুকরে ঠুকরে তার পাখনাগুলো সব ছাড়িয়ে দিল। মানুষ বিন্দু একটা, কোনো দলেই মিশতে পারল না সে, তা করলে তো হবে না। শাস্ত্রের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, একটা কাকের ঠোঁট যদি সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়, তার পাগুলো যদি সব সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়, মণিমাণিক্য দিয়ে যদি মুড়ে দেওয়া হয়, এক একখানা পাখা যদি গজরাজ মুখটা দিয়ে মুড়ে দেওয়া হয়, তাহলে কি কাক কোনোদিন রাজহংস হতে পারে, পারবে? উদাহরণ দিয়ে বোঝানো হল, কাকস্য চঞ্চু যদি স্বর্ণযুক্তা মাণিক্য যুক্তং চরণং চৌতস্য একৈক পক্ষে গজরাজ মুক্তা তথাপি কাক নচরাজ হংস। হে জীব, তুমি কেন ব্রহ্ম হতে চাচ্ছ, তুমি কেন ভগবানের সিংহাসন দখল করতে যাচ্ছ, মূর্খ কোথাকার অর্বাচীন, তুমি যা তাই থাকবে। কবি এক জায়গায় বললেন, মোর দ্যান এ ম্যান ইউ ক্যানট বি। আমাদের লর্ড মেকলে তিনি বললেন, এর বাংলা অনুবাদ কি হল, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই, গালভরা আওয়াজ। কবি কি বুঝাতে চাইলেন, সবার উপর মানুষ সত্য মানে ভগবানের উপরে না, ভগবান সৃষ্ট যত প্রাণী তার মধ্যে মনুষ্য সৃষ্টি, সেটা বুঝাতে চাই। ভগবান কি সৃষ্টি করলেন, প্রথমে জল, তিন ভাগ জল পৃথিবীর, এক ভাগ স্থল, তারপরে তিনি জলজ প্রাণী সৃষ্টি করলেন, তারপরে তিনি উভচর প্রাণী সৃষ্টি করলেন। উভচর প্রাণী এই কচ্ছ কচ্ছ এইসব কনসে এইসব, তারপরে তিনি উরব প্রাণী সৃষ্টি করলেন, উরব প্রাণী এই সাপটা এইসব জাতীয় রেপটাইল এদের সৃষ্টি করলেন, তারপরে ভগবান পাখি সৃষ্টি করলেন, তারপরে ভগবান পশু সৃষ্টি করলেন। এসব সৃষ্টি করেও ভগবানের মনে আনন্দ হচ্ছিল না, কেন, এদের সৃষ্টি করলাম, এদের সঙ্গে আমার কোনো ভাবের আদান প্রদান হবে না, এরা আমার অন্তর বুঝতে পারবে না। তখন ভগবান তার নিজের আকারের মতো একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন, নরাকার, পরব্রহ্ম ভগবান। ও আকারটা, অরিজিনাল আকারটা হল ভগবানের, সেরকম একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন। তাকে দিলেন কি, ঐশ্বর্য, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য, বিচক্ষণতা, সব কিছু দিয়ে সৃষ্টি করেছেন সেই ভগবান মানুষকে। আমি তোমাকে এই এই সম্পদের অধিকারী করলাম, এর অপব্যবহার করবে না, যেন মিস ইউজ না হয়, সাবধান, বলে দিলেন ভগবান। তো সেই মানুষ যখন সাধন ভজন করতে এগিয়ে চলে সদ্গুরু পদাশ্রয়ে, তখন তাকে বলা হয় বিকশিত চেতন মনুষ্য। সাধারণ মানুষকে বলা হয়েছে মুকুলিত চেতন মনুষ্য। সাধন ভজন প্রয়াসী ব্যক্তি, সাধক সাধিকা, তাদের বলা হয় বিকশিত চেতন মনুষ্য। যখন সাধনে সিদ্ধি লাভ করেন তারা, তখন তাদের বিশেষণ হয় পূর্ণ বিকশিত চেতন মনুষ্য বা সিদ্ধ মহাত্মা, এই বিশেষণ হয় তাদের। সুতরাং মানুষ বললেই তো হবে না, তার ভিতরে তো গ্রেডেশন আছে, তার ভিতরে তো অধিকার বিচার আছে, সব সমান না, ক্লাসিফিকেশন আছে, শ্রেণীহীন সমাজ। যারা গড়তে চাচ্ছেন বোকার হাট টিচার, তাদের মতো বোকালক দুনিয়া নেই। শ্রেণীহীন সমাজটা কি হবে? ক্লাস টিভিশন থাকবে না, ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস সিক্স ক্লাস টেন থাকবে না, কলেজে ক্লাসিফিকেশন থাকবে না, বিএ বিএসসি এমএসসি বিকম এমকম এসব থাকবে না, ক্লাসিফিকেশন থাকবে না, মূর্খের মতো কথা বললেই হবে? যারা অনার্স নিয়ে পড়ছে সাধারণ ছেলে মেয়ের থেকে তারা নিশ্চয়ই বাহাদুরি আছে তাদের, ক্লাসিফিকেশন না ওটা শ্রেণীহীন সমাজ গড়তে চাচ্ছেন এরা, মূর্খের ডিম সব। শ্রেণীহীন সমাজ কি এবার? এই উচ্চাবত ভাব সবসময় থাকবে, যেমন ইংরেজি গ্রামার পড়তে গেলে গুড বেটার বেস্ট আছে, তেমনি ব্যাড ওয়ার্স ওয়ার্স্টও আছে, চিরদিন আছে চিরদিন থাকবে, মূর্খামি করলে হবে না। সব জিনিসটা বুঝতে হবে, ছাত্র দৃষ্টি নিয়ে বুঝতে হবে। মূর্খামি করে কিছু বললেই সেটা বিশ্বের যারা বিদ্যুৎ জনবারণ্য আছেন, বিশ্বের যারা চিন্তাশীল মনীষী আছেন, তারা ওটাকে মেনে নেবেন না। মুসলিম এবং মূর্খ সেটা বলতে পারে, চিৎকার করতে পারে। এসব শ্রেয় আভস্ত গোপ গোকুল নন্দন অনেন সর্বদুর্গানি জীবন্যস্করিষ্যত। তারপর আবার বলছেন, গোপ এবং গোকুলের আনন্দবর্ধক, এই বালক তোমাদের মঙ্গল বিধান করবেন। সে কি? একটা বাচ্চা শিশু, সে গোকুলের আনন্দবর্ধন করবে? আবার তার মা বাপকেও বলা হচ্ছে। গর্গ ঋষি বলছেন, তোমরা তো মা বাপ, তোমাদেরও কল্যাণ বিধান করবে এই ছেলেটা। তাহলে কেমন ছেলেটা? সে তার পিতা মাতারও মঙ্গল করবে। সে তোমরা ইহার প্রসাদে অনায়াসে সর্ববিঘ্ন অতিক্রম করবে, সর্ববিঘ্ন অতিক্রম করতে পারবে তোমরা। তাহলে ওই ছেলেটা কি? ছেলে তো ছেলে নয়, দেবতা নিশ্চয়, স্বয়ং ভগবান পুত্র হয়ে এসছেন, তো ওই জন্য কথাটা হচ্ছে। এখানে সাধারণ শিশু হলে ও কথা বলা চলত না। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, শিশুর পিতা ঘুমিয়ে আছে শিশুর মধ্যে, কিন্তু শিশু ইজ ইকুয়াল টু পিতা, এ কথা যদি বলি তাহলে অঙ্ক কষা ভুল হবে। শিশু কোনোদিন বড় হবে, সে কোনোদিন পিতা হবে, কিন্তু শিশুই পিতা এ কথা বলা চলবে। ছাত্রই শিক্ষক, যদি এ কথা বলা হয় মূর্খামি হবে। ছাত্র কোনোদিন লেখাপড়া শিখে সে শিক্ষকরা করতে পারে, কিন্তু ছাত্রই শিক্ষক এ কথা মেনে নেওয়া যাবে না। বিচারাধীন আসামি তাকে যদি বলি আমি হাকিম, মূর্খামি হবে। বিচারাধীন আসামি সে কোনোদিন মানুষ হয়ে লেখাপড়া শিখে সে হাকিম হতে পারবে, কিন্তু বিচারাধীন আসামি হাকিম নয়, ওটা মেনে নেওয়া হবে না। সব জিনিসই তো একটা যুক্তি আছে, তত্ত্ব আছে, সিদ্ধান্ত আছে, সেই অনুসারে সবটাকে মেনে নিতে হবে। এখানে গর্গ ঋষি বলছেন, তোমার এই ছেলেটা নন্দ মহারাজ সমস্ত গোকুলের সমগ্র জগতের কল্যাণ বিধান করবে, তোমরা এর দয়ায় কৃপায় সর্ববাধা বিঘ্ন সব অতিক্রম করবে। পুরাণেন ব্রজপতি সাধব দস্যু পীড়িতা অরাজকে রক্ষমানা দীর্ঘুদ্দস্যুন সমাধিতা সমেহিত। ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, সোজাসুজি বলছেন না, এখন বলছেন কি, দেখো তোমার ছেলেটা কে জানো, যখন দেবাসুর সংগ্রাম হয়েছিল সেই সময়ে তোমার এই ছেলেটার প্রভাবে দয়ায় কৃপায় সব দেবতাগণ যুদ্ধে জয়লাভ করেছিলেন, সেই ছেলেটা এই তোমার এই ছেলের দয়াতে দেবাসুর সংগ্রামে দেবতারা জয়লাভ করেছিলেন। দেবতাদের কোনো অহংকার করবার কিছু নাই, দেবতাদের চেষ্টায় জয়লাভ হয়নি, তোমার এই ছেলের শুভেচ্ছা সুভাষীর্বাদী তারা জয়লাভ করেছিল, তারই কৃপায় এরা সুরক্ষিত হয়েছিলেন দেবতারা। জয় তস্মিন মহাভাগা প্রীতিং কুর্বন্তি মানবা নারয়ম অভিযান অভিবন্তেতান বিষ্ণু পক্ষানি বা সুরা। অসুরগণ যেমন বিষ্ণুপক্ষীয় ভক্তগণকে পরাজয় করতে পারে না, তদ্রূপ যে সকল পরমভাগ্যবান মানব তোমার এই ছেলের প্রতি প্রতিযুক্ত হবেন, একে ভালোবাসবেন, কংসাদীন নয় বাইরের যত শত্রু আছে তারা কেউ কিছু করতে পারবে না যদি এই ছেলে সহায় থাকে তাদের। ভগবান যার সহায় আছে তার আবার অসুবিধা আছে। রাখে হরি মারে কে, ভগবান যার সহায়। তো এই প্রসন্নে কিনি হা পরেরণ, প্রসন্নে কিনি হা পরেরণ, ভগবান যদি আমার সহায়, ভগবান যদি আমার সাহায্যকারী, আমার তো কোনো ভয় নাই। ভগবান যদি প্রসন্ন তাহলে সব ঠিক আছে, ভগবান যদি আমার প্রতি অপ্রসন্ন আমার আর কিছু নাই। এই জন্য শাস্ত্রকার বললেন, অরির মিত্রম বিষং পচ্চম অধর্মম ধর্মমুচ্যতে সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। বুঝতে পেরেছি, অরির মিত্রম ঘন্টা পড়েছে, আমার যদি কেউ শত্রু থাকে থাকুক, সেই শত্রু আমার পরমমিত্র হয়ে যাবে। বিষং পচ্চম, আমাকে যদি কেউ বিষ খেতে দেয়, আমি যদি সেটা ভগবানে নিবেদন করি সেই বিষ অমৃত হয়ে যাবে। অধর্মম ধর্মমুচ্যতে, সাধারণ মানুষ দেখতে যেন এটা যেন অধর্ম, এটা যেন দুর্নীতি, সেটা সন্নীতি হয়ে যাবে, সেটা সদ্ধর্মে রূপান্তরিত হবে। সুপ্রসন্নে ঋষিকে, ভগবান যদি আমার প্রতি প্রসন্ন হন, বিপরীতে বিপর্যয়, ভগবান যদি আমার প্রতি অপ্রসন্ন সহ গেল গোল্লায় গেল কিছু থাকল। সেজন্য ভগবত প্রতি কামনায় আমাদের এই সংসারে বাস করতে হবে। আমরা সব রকম ধর্মের কর্ম করব, দৌড়ঝাঁপ করব, শারীরিক মানসিক পরিশ্রম করব, কোনোটাই আপত্তি নাই, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়, ঈশ্বর চিন্তা বাদ দিয়ে নয়, নীতি আদর্শ বাদ দিয়ে নয়, এটাকে নিয়েই চলব, তাহলে সবটার মূল্যায়ন আছে। ভগবানকে বাদ দিয়ে না, ধর্মকে বাদ দিয়ে না, সেই শিক্ষাই এখানে দিচ্ছে। তসমাত নন্দায় নন্দাত মজোয়ংসে নারায়ণ সমগুণই ক্রিয়া কীর্তানুভাবেন গোপয়স্য সমাহিত। সর্বশেষ উপদেশ গর্গ ঋষি নারদ গর্গ ঋষি বলছেন নন্দ মহারাজকে, শোনো নন্দ, আমি শেষ কথা তোমায় বলছি এখানে কি। অতএব হে নন্দরাজ, তোমার এই যে পুত্র রূপে গুণে স্ত্রী কীর্তিতে প্রভাবে তিনি সাক্ষাৎ নারায়ণ তোমার ঘরে এসেছেন, জেনে রেখে দিও, ছেলে তোমার বটে এতে সন্দেহ নাই, কিন্তু স্বয়ং ভগবান তোমার ঘরে এসেছেন বাৎসল্য স্নেহের বশীভূত হয়ে। তোমরা সমাহিত চিত্তে এই শিশুকে পালন পোষণ করবে, আদর যত্ন করবে, সব কিছু করবে, এর প্রতি শ্রদ্ধা ভক্তিও রাখবে। যারা তোমার এই ছেলেকে ভালোবাসবে তাদের কোনো বাধা বিঘ্ন থাকবে না এই সংসারে, তাও বলে দিই। এই বলে গর্গ ঋষি নিরস্ত হল। আমার
নসাধব ভাগবত সদাশ্রয়া নজত্র যুগ্মে সমকামহোৎসবা সুরেশ লোকোপি নবৈষ সেবতন। যেখানে ভগবানের কথা আলোচনা হয় না, যেখানে সনাতন ধর্ম ভাগবত ধর্মাশ্রয়ী সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় না, যেখানে ভগবত কথা সুধাশ্রয়ী প্রবাহিত হয় না, ভগবানের সেবা কথা আলোচনা মহোৎসবাদি যেখানে অনুষ্ঠিত হয় না, হোক না কেন সেটা ইন্দ্রপুরী, আমার সেখানে কোনো প্রয়োজন নেই। শাস্ত্র আলোচনা করলে দেখছি আমরা মনুষ্য জীবন দুর্লভ, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। তার মধ্যে আবার সাধু সঙ্গ আরো দুর্লভ। তাই ভাগবত জানাচ্ছেন, দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। মনুষ্য দেহ দুর্লভ, কেন দুর্লভ? শাস্ত্র বিচার দেখিয়েছেন দুর্লভ কেন। বহু বহু জন্মের পর আমরা এই মনুষ্য দেহকে, তার একটা ইতিহাস আছে, ইতিবৃত্ত আমরা শাস্ত্রে পাই। সেইটা আলোচনা করতে গেলে দেখা যায় আমাদের এর পূর্বে কতগুলো জন্ম গেছে। এক দুই তিন চার করে গুনতে কত সময় লাগে, আর কতগুলো জীবন আমরা অতিবাহিত করেছি, এই হিসাবের মধ্যে দেখানো আছে। জলযান অবলক প্রাণী, জলজ প্রাণী হয়ে আমরা জন্মগ্রহণ করেছি 9 লক্ষ বার। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার আমরা স্থাবর জন্ম লাভ করেছি, গাছপালা ইত্যাদি। কৃময় রুদ্র সংখ্যকা, কৃমি কীট হয়ে আমরা জন্মগ্রহণ করেছি 11 লক্ষ বার। অক্সিনাং 10 লক্ষকম, পাখি জন্ম আমাদের হয়েছে 10 লক্ষ বার। ত্রিশ লক্ষানি পশব, 30 লক্ষ বার আমাদের পশু জন্ম হয়েছে বিভিন্ন রকমের। চতুর্লক্ষানি মানবা, আর মানুষের মতো চেহারাও পেয়েছিলাম 4 লক্ষ বার। এরপর আদর্শ গৃহস্থ ঘরে পূর্ণ অবয়ব বিশিষ্ট হয়ে জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য ইত্যাদি গুণ নিয়ে জন্মগ্রহণ করেছি। এর পূর্বে এতগুলো আমাদের জন্ম পতিত হয়েছে, এই জন্য বলছেন দুর্লভ মনুষ্য জন্ম। শাস্ত্রে আলোচনা করলেও আমরা দেখতে পাই ভগবান প্রথম যে সৃষ্টি করেন তারও একটা ইতিহাস দেওয়া আছে। এই সনাতন হিন্দু শাস্ত্রেও এই ইতিহাস আছে, খ্রিস্টান জগতেও বাইবেলের মধ্যেও সেই ইতিহাস আছে, মুসলিম ধর্মের কোরআন শরীফের মধ্যেও ওই ইতিহাস দেখানো আছে। সেখানে দেখা যায় ভগবান প্রথম অনন্ত বিশ্ব সৃষ্টি করেন। সৃষ্টির মধ্যে প্রথম তার ছিল জল, যেটা আজকাল ছেলে মেয়েদেরও শেখানো হয়। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ পানি। তারপর জলজ প্রাণী সৃষ্টি হয়, তারপর উভচর প্রাণী সৃষ্টি হয়, যাদের অ্যান্থিবিয়াস বলা হবে, তারপর স্থলচর প্রাণী সৃষ্টি হয়। এর মধ্যে ভাগ করেছেন প্রথম উরব প্রাণী সৃষ্টি হয় সর্পাদি রেপটাইল সরীসৃপ প্রাণী, এদের প্রথম সৃষ্টি করা হয়। তারপরে পাখি জন্ম, তারপর পশু জন্ম। এসব জন্মের পর ভগবান দেখলাম এদের যে সৃষ্টি করলাম আমি, আমার সঙ্গে এদের ঠিক ভাবের আদান প্রদান হবে না, ভগবান ঠিক সন্তুষ্ট হতে পারলেন না। তারপরে তিনি তার নিজের আকারের মতো করে একটা আকার দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করলেন। সেই মানুষ যখন সৃষ্ট হল তাদের ভগবান জিজ্ঞাসা করেছেন, তোমরা নীতি আদর্শ মানো? তোমরা বিশ্ব স্রষ্টা বিশ্ব নিয়ন্তা ভগবান একজন আছেন মানো? ওরা বলল, আমরা কিছুই বুঝি না। ভগবান তাদের মনুষ্য বলে স্বীকৃতি দিলেন না। দ্বিতীয় গোষ্ঠী যখন আবার সৃষ্ট হল তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এটা মানো? এই দুটো ওরা বলল, নীতি আদর্শ মানতে পারি আমরা, কিন্তু ভগবানটা কোনো সবকিছু মানি না, বুঝি না। তাদেরও মনুষ্য বলে স্বীকার করা হল না। তৃতীয় গোষ্ঠীকে আবার জিজ্ঞাসা করলেন ভগবান, তোমরা নীতি আদর্শ এবং ভগবান মানো? তারা বললেন, আমরা দুটোই মানি। তাদের ভগবান বললেন, তোমাদের মনুষ্য বলে স্বীকৃতি দিলাম। সেই মানুষ যখন সাধন ভজন করতে শুরু করলেন সদ্গুরু পদাশ্রয়ে, তখন তাদের একটা বিশেষণ দেওয়া হল, মনুষ্য গোষ্ঠীকে যখন সৃষ্টি করেছেন তখন তাদের বিশেষণ এসেছে মুখুলিত চেতন মনুষ্য। এর আগে যে জন্তু জানোয়ার যাদের সৃষ্টি করেছেন তাদের বিশেষণ এসেছে আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, এই বিশেষণ রূপে। তার মধ্যে বৃক্ষ তৃণ গুল্মলতা পাখি পশু সব পড়ে গেল। থার্ড স্টেজে মানুষের কথা এসেছে, সেখানে বললেন মুকুলিত চেতন মনুষ্য। যারা সাধন ভজন শুরু করলেন এদের বলা হল বিকশিত চেতন মনুষ্য। যারা সাধনে সিদ্ধি লাভ করছেন তাদের বিশেষণ দেওয়া হল পূর্ণ বিকশিত চেতন মনুষ্য। এইভাবে সনাতন ধর্মে জীব সৃষ্টি রহস্য এবং চেতনতার ক্রমোন্নতি পর্যায়ে ডেভেলপমেন্ট অফ থিজম আস্তিক দর্শনের ক্রমোন্নতি পর্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। সুন্দর আলোচনা এর পিছনে আছে। তাহলে মনুষ্য জন্ম কত দুর্লভ সেটা চিন্তার বিষয়। ভগবান যে এই সৃষ্টি করছেন এবং সকলের শেষে তিনি মানুষকে সৃষ্টি করলেন, তারপর তিনি সন্তুষ্ট হলেন, এদের সঙ্গে আমার ভাবের আদান প্রদান হতে পারবে, এই ভেবে শ্রীমদ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে, সৃষ্ট্যা পুরাণি বিবিধান্য জয়াত্ম সত্যা বৃক্ষা সরিত্রিপ পশুন খগদন্দ সূচন সৈস্তৈরতুষ্ট হৃদয় পুরুষং বিদায় ব্রহ্মাবলোকধিশন মুদমাপদেব। এই শ্লোকেতে ব্যাখ্যা করা হয়েছে যে কথাটা আমি আগে বললাম, মানুষ হয়েছে, চেহারাটা মানুষের মতো হয়েছে, সমাজে স্লোগান শুনতে পাচ্ছি মশায় আমরা মানুষ, মানুষ হয়ে বাঁচতে চাই, মানুষ হয়ে বসবাস করতে চাই, এ কথা শুনছি কানে আসছে। মানুষ হয়ে বাঁচতে চাই, মানুষ হয়ে বসবাস করতে চাই, কথাগুলোর অর্থ শাস্ত্রীয় অর্থ কি? মানুষের সংজ্ঞা নিরূপণ করা হলো কাকে, আগেই বলা হলো যারা নীতি আদর্শ পরায়ণ, যারা বিশ্বস্রষ্টা বিশ্ব নিয়ন্তা ভগবান একজন আছেন এই জগতের অধিকর্তা, তাকে মেনে নিচ্ছেন, আত্মস্বরূপ মেনে নিচ্ছেন, পরমাত্মার স্বরূপ মেনে নিচ্ছেন, জগতের অস্তিত্ব স্বীকার করছেন,
ঘটনা এই ঘটেছিল। পূর্ববাসীগণ সবাই মনে করলো যে দেবকীর গর্ভপাত হয়েছে, মিসক্যারেজ হয়েছে, কিন্তু ঘটনা তা নয়। সেই ছেলেটি হচ্ছে বলদেব। প্রথমে তার নামকরণ হয়েছে, এই যে রোহিণী পুত্র শিও গুণে ইনি সুরিতবর্গকে আনন্দ দান করেন, এই জন্যে এর এক নাম থাক রাম, দ্বিতীয় নাম শারীরিক বলাধিক্য হেতু লোকে একে বলদেব বলে বলবে, দুটো নাম হলো, দ্বিতীয় নাম হলো বলদেব, আর তৃতীয় নাম বসুদেব ও তুমি নন্দ, এই দুই কুলের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রক্ষা করছেন ইনি, এই জন্যে এর নাম থাকবে শঙ্করসন। তাহলে প্রথম ছেলেটার তিনটে নাম হল, একটা হলো বলদেব, একটা হলো রাম বলরাম, আর একটা হলো শঙ্করসন, এই তিনটে নাম হল। এখন নন্দ মহারাজের ছেলের নামকরণ, এখন নামকরণটা বড় মুশকিল, ওটা তো সহজ হয়ে গেল, কিন্তু যখনই নন্দ মহারাজের ছেলের নামকরণ আরম্ভ করছেন সেই সময় অনেক চিন্তা ভাবনা, ধ্যানে বসে গেছেন তখন বিশেষভাবে, তা নাহলে নামটা আসছে না, উনি যে নাম দেবেন সব নামটা গুলিয়ে যাচ্ছে এক কৃষ্ণ নামে, যত নাম মনে করেন সবটাই কৃষ্ণ নামেতে সবটা মিশে যাচ্ছে, মার্ক করছে। আসন বর্ণ ত্রয়োজ্য ঘৃণত অনুযুগং তনু শুক্ল রক্ত স্থাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত, বলতে বাধ্য হচ্ছেন, ব্যাখ্যা দিতে বাধ্য হচ্ছেন গর্গ ঋষি, দেখো নন্দরাজ তোমার এই ছেলের নামকরণ করা বড় মুশকিল হয়ে যাচ্ছে আমার। কেন তোমার মুশকিল হচ্ছে? আমি ধ্যানেতে দেখতে পাচ্ছি সব জিনিস, তোমার এই যে বাচ্চাটা, এ পূর্বে বিভিন্ন যুগেতে বিভিন্ন মূর্তি বিভিন্ন নাম নিয়ে এসেছে তোমার এই ছেলেটা, আমি দেখতে পাচ্ছি, ধ্যানেতে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি কি কি প্রতি যুগেই তোমার এই ছেলেটা আছে, যখনই দরকার হয় দুবার হরণের জন্য আছে। শুক্ল রক্ত পীত বর্ণ এর দেখা যাচ্ছে, শুক্লবর্ণ মানে তপস্যা মূর্তি সত্যযুগে তোমার এই ছেলেটার হয়েছে, তারপরে রক্তমূর্তি মানে যাগ যজ্ঞ মূর্তি ত্রেতা যুগে হয়েছে, তারপরে পীতমূর্তি মানে কলিযুগে ইনি পীতমূর্তিতে আসবেন, পীত গৌরাঙ্গ মূর্তিতে আসবেন, বর্তমানে ইনি কৃষ্ণ রূপতা প্রাপ্ত হয়েছেন কৃষ্ণ, ইদানিং কৃষ্ণতাঙ্গত, আমি তো দেখতে পাচ্ছি, এর কি নামকরণ করব আমি? যা কিছু নাম আমার মনে আসছে সব নাম কৃষ্ণ কৃষ্ণ, এই নামেতে সব ডুবে যাচ্ছে, আমি তো নতুন করে কোন নাম রাখতে পারছি না। প্রাগয়ং বসুদেবস্য কুচিজ্জাতস্য বাতমজ, তোমার এই ছেলে পূর্বে একবার বসুদেবের ঘর হয়ে এসেছে। বসুদেবের ঘরে তোমার এই ছেলে জন্মগ্রহণ করেছে, সেই জন্য তার নাম হয়েছে বাসুদেব কৃষ্ণ, সেই জন্য এর নাম হয়েছে দেবকী নন্দন কৃষ্ণ, এ নাম হয়েছে বাসুদেব ইতি শ্রীমান অভিজ্ঞা সম্প্রচক্ষতে, সেই জন্য লোকে একে বাসুদেব কৃষ্ণ বলেও সম্বোধন করে। আরো এক ঘর হয়ে এসছে একই সময়, কালকে বলেছি আপনাদের, একই সময়ে বসুদেবের কারাগারে, কংসের কারাগারে, বসুদেব দেবকীর সামনে চতুর্ভুজ মূর্তিতে শঙ্খচক্র গদাপদ্মধারী রূপেতে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছে। রাত্র দ্বিপ্রহরে ভাদ্রমাসে কৃষ্ণাষ্টমী তিথিতে ঠিক সেই একই সময়ে অষ্টমী তিথি থাকতে থাকতে নন্দালয়েও মা যশোদা জগৎ সন্ধান প্রসব করেছেন। অষ্টমী তিথি থাকতে থাকতে তিনি কৃষ্ণকে প্রসব করেন এবং যখন নবমী তিথি পড়ে গেল তখন তিনি যোগমায়া দেবীকে প্রসব করলেন। মর্ণনাথ একই সময়ে, একটু সময়ে কম বেশি হয়নি। গর্ভকালে তু অসম্পূর্ণে, 9 মাস 10 দিন কি 10 মাস 10 দিন একটা হিসেব আছে, কিন্তু এখানে অসম্পূর্ণ গর্ভকাল বলছেন, মানে 8 মাসে, 8 মাসে ছেলে হচ্ছে দুই জায়গায় একই সময়ে। গর্ভকালে তু অসম্পূর্ণে অষ্টমে মাসি স্ত্রীয়, 8 মাসে স্ত্রীয় মানে দুজন, কে কে? এদিকে দেবকী দেবী, ওদিকে যশোদা দেবী। দেবকী চ যশোদা চ শিশুবাতে সমাগতদা, একই সময়ে সন্তান প্রসব করছেন। ভগবানের অলৌকিক লীলা, অসমর্থ লীলা, এটা সাধারণ মানুষের জন্ম নয়। আর সাধারণ মানুষকেও ভগবান তার পিতামাতা বলেও মেনে নেননি, বিশেষ ক্ষেত্র, কোটি কোটি জন্ম তপস্যা করেছেন বসুদেব দেবকী, কোটি কোটি জন্ম তপস্যা করেছেন মা যশোদা নন্দ মহারাজ। এদের সৌভাগ্যের কথা শাস্ত্র বর্ণনা করে শেষ করতে পারছেন না। এই ভাগবতী রয়েছে, অহো ভাগ্যম অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজ উকটম জন্মিত্রং পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। নন্দ যশোমতীর ভাগ্যের প্রশংসা করছে, এরা কি করেছিলেন, কি তপস্যা করেছিলেন, এরা স্বয়ং ভগবানকে পুত্র রূপে লাভ করেছেন, তাদের ঘরে হামাগুড়িতে বারান্দায় হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন পরব্রহ্ম ভগবান পুত্র রূপে, কি ভাগ্য এদের, সেই ভাগ্যের প্রশংসা করছেন। নন্দ কিমকরোত ব্রহ্মণ শ্রেয় এব মহোদয়ম যশোদা বা মহাভাগা পপৌ জ্যেষ্ঠস্তনং হরি। নন্দ মহারাজ এমন কি পুণ্যি করেছিলেন, এমন কি তপস্যা করেছিলেন যে স্বয়ং ভগবান তাকে বাবা বাবা বলে ডাকছেন, আর মা যশোমতী বা এমন কি পুণ্য করেছিলেন যে ভগবান তাকে মা মা করে ডাকছেন, তার স্তন্যপান করছেন। সৌভাগ্যের কথা, এই সৌভাগ্য কেউ লাভ করেনি বলে কে কে লাভ করেনি, বলে স্বয়ং ভগবানের অঙ্কসায়িনী লক্ষ্মী দেবী, শঙ্কর শিব, শিবানী, ব্রহ্মা ব্রহ্মাণী, এরা কেউ সেই সৌভাগ্য লাভ করেন। যে সৌভাগ্য লাভ করেছেন গোপিকা যশোদা বলছেন। সুতরাং যেগুলো বুঝতে হবে আমাদের, ভগবান যাদের পিতামাতা বলে মানছেন তাদের জমার ঘর বা কতটা, কেমন জমার ঘর থাকলে তবে ভগবান তাদের পিতামাতা বলে মানছেন, তাদের প্রেমে বশীভূত, বাৎসল্য প্রেমে বশীভূত ভগবান, তাই তাদের পিতামাতা বলে মেনে নিয়েছে। বসুদেব দেবকীর বেলা ঐশ্বর্য ভাব আছে, মানে প্রমাণ পাওয়া যায় কিছু, হ্যাঁ এই ভাগবত আলোচনা করলে দেখা যাবে যখন এই কৃষ্ণ বলদেবের কিছু অলৌকিক ভাব দেখছেন তখনই বসুদেব দেবকী হাত জোর করে ফেলছেন। মা বাপ কি আবার ছেলের কাছে আবার হাত জোর করে নাই? ছেলে যদি অন্যায় করে তাকে শাসন করা। আর বসুদেব দেবকী যখনই কৃষ্ণের বলদেবের ঐশ্বর্য দেখছেন তখনই সঙ্গে সঙ্গে উনি হাঁটু করে হাত সব করছেন। এ বহু জায়গায় বর্ণনা, তার মানে ঐশ্বর্যপর ভাব মিশ্রিত বসুদেব দেবকীর মধ্যে, সেই জন্যই তো হাত জোড় করছেন। কিন্তু মা যশোদা ছেলে যখনই কিছু দুষ্টুমি করছে আর রেহাই নেই, অমনি লাঠি একেবারে লাঠি পেটা করবো তোমায়, কখনো কখনো কানটা ধরে মনে দিচ্ছেন। নিশ্চেষ্ট ভগবান সব কিছু স্নেহ বাৎসল্যের শাসন সব মেনে নিচ্ছেন, তিনি নিজের যেন কোনো ক্ষমতা নেন, সর্বশক্তি ধর সর্বশক্তিমান ভগবান বাৎসল্য স্নেহের কাছে ঋণী হয়ে গেছেন, তিনি হাত ধর করে আছেন বয়স জড়ো সব মা লাঠি নিয়ে মারতে যাচ্ছেন তখন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। বিশুদ্ধ বাৎসল্য স্নেহের এই হল পরিণত মা যশোদা এবং নন্দ মহারাজের ওই অধিকার। হও না কেন তুমি ভগবান, তুমি যখন আমার ছেলে হয়ে এসেছ তখন দুষ্টুমি করলে শাসন তোমাকে করবই, আমি আমরা করব শুনব না, হতে পারো তুমি ভগবান। কিন্তু বসুদেব দেবকীর বেলায় ও কথা নাই, হাত জড়ো সর মা যশোদার কাছে নন্দ মহারাজের কাছে বসাম দুষ্টুমি করলেই মারব শাসন করব, স্নেহ করব ভালোবাসব আবার শাসনও করব, দুটোই পাশাপাশি আছে। শাসন করা দাড়ি সাজে সোহাগ করে যে ছেলেকে খুব মারধর করছেন মা বাবা, স্নেহ যদি না থাকে মমতা যদি না থাকে তাহলে শাসন করা সাজবে না। যেহেতুদের মধ্যে স্নেহ মমতা আছে সেই জন্য শাসন করবার অধিকারও তাদের আছে, দুটো পাশাপাশি কোনোটাকে কোনোটা বাদ দিয়ে না। আমি কেবল সন্তানকে শাসন করব স্নেহ মমতা নাই চলবে না, আবার কেবল আমি স্নেহ মমতা করব শাসন করব না তাও স্নেহের লক্ষণ না, দুটোই চাই পাশাপাশি। শিক্ষা দেওয়া হয়েছে বিশুদ্ধ বাৎসল্য স্নেহে, এই জিনিসটা ভগবান স্বীকার করে নিয়েছেন নন্দ যশোদাকে পিতামাতার। হে নন্দরাজ, তোমার এই যে ছেলে এই পূর্বে একবার বসুদেব দেবকীর ঘর হয়ে এসেছে, সেই জন্য লোকে একে বাসুদেব কৃষ্ণ বলে, দেবকী নন্দন কৃষ্ণ বলে। বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্যতে গুণ কর্মান্যন রূপানি তান্নহং বেদন জন। কি বলবো নন্দরাজ, তোমার এই ছেলের কত নাম জানো? অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, স্বয়ং অনন্তদেব তিনিও অনন্ত মুখেতে তোমার ছেলের গুণগান করে শেষ করতে পারেন না, তাই তিনি তোমার ছেলের নাম রেখেছেন অনন্ত। আমি কি জানি, আমি তোমার এই ছেলের মহিমা আমি কি জানি, তা তিনি যতটুকু জানিয়েছেন কৃপা করে আমাকে তার কিছু আমি অবগত আছি তোমার ছেলের মহিমা কিছুটা, তাও আমার বাহাদুরিতে নয় তারই কৃপা, তোমার ছেলের কৃপাতেই আমিও খানিকটা অবগত আছি তার মহিমা মহা। তোমার এই ছেলে অনন্ত লীল অনন্ত নাম, তার অনন্ত নামের ভিতরে কত নাম ধরা পড়েছে অন্তত শাস্ত্রে জানা আছে আপনাদের না, অন্তত সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম স্তোত্রম আপনারা পড়ে থাকবেন, বাজারে পাওয়া যায়, পড়বেন। যেমন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আছে, ওই রকম রাধারও আছে অষ্টোত্তর শতনাম আছে। আর বিষ্ণু সহস্র নাম স্তোত্রম, গোপাল সহস্র নাম স্তোত্রম বাজারে পাওয়া যায়, পড়ে দেখবেন। তার ভিতরে ভগবানের মুখ্য নাম এবং গৌণ নাম দুরকম আছে। গৌণ নাম কিরকম? জগৎপাতা, জগদীশ্বর, এইরকম নামগুলো। আর মুখ্য নামগুলো কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, মুরারি, শ্রীহরি, এইরকম সব নামগুলো হলো মুখ্য নাম। এখন যদি প্রশ্ন করেন আপনারা, তাহলে কোন নাম করবো আমরা? যে কোনো নাম করলে হবে? না, তা হবে না, এটা খেয়াল খুশির ব্যাপার নয়, শাস্ত্রকে নির্দেশ আছে। কোন নাম জপ করবো তাহলে আমরা? নাম জপ করবো আমরা ভগবানের নাম, ভগবানের নাম করবো বলা। হ্যাঁ, কোন নাম? মুখ্য নাম। গৌর নাম জপ করলে পরে সময় লাগবে অনেক বেশি, তো যাতে সময় বেশি লাগবে সেটা কি করে আমরা সময় করব কি করে? বলছেন মুখ্য নাম জপ কর। মুখ্য নাম জপ করলে অল্প সময়েতে ফলটা মিলবে, সেই উপদেশ করা। মুখ্য নাম